الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت مسلح موعود رضی اللہ تعالی عنہ ایک بار جاتیگت بیدھی ترٹی بچتی و دربلتا سمپرکے ایکٹی خطبہ دیئچن سی خطبائے سکل دربلتار کارن ایبং جماعت کے تا تھیکے مکت تھاکر با তা পরিহারের নসিহত করেছেন। এ বিষয়ের আজকেও প্রয়োজন রয়েছে, তাই এটিকে কাজে লাগিয়ে বা এর সাহায্য নিয়ে আজকের বিষয়ে বর্ণনা করব। ত্রুটি বিচ্যুতি দুর্বলতা বা রোগ ব্যাধি সবসময় দু ধরনের হয়ে থাকে, একটি ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি বা অপরটি হল জাতিগত ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা। অনুরূপ ভাবে গুণাবলীও দু ধরনের হয়ে থাকে, একটি হল ব্যক্তিগত গুণাবলী, অপরটি জাতিগত। ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা ব্যক্তির মাঝে থেকে থাকে, সমষ্টিগত ভাবে জাতির মাঝে তা থাকে না। অনুরূপ ভাবে অনেক গুণাবলী ব্যক্তির মাঝে দেখা যায়, কিন্তু জাতিগতভাবে সমষ্টিগতভাবে জাতিতে তা থাকে না। ব্যক্তি স্বীয় জ্ঞান এবং প্রচেষ্টার ফলশ্রুতিতে নিজের মাঝে অনেক গুণাবলী সৃষ্টি করে। অনুরূপভাবে ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতার কারণ হয়ে থাকে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত অবস্থা এবং পরিবেশ। পাপ এবং পুণ্য সম্পর্কে একথাও স্মরণ রাখা উচিত যে পাপ ও পুণ্য বা ত্রুটি বিচ্যুতি ও গুণাবলী পরিবেশের প্রভাবে জন্ম নেয়। এর দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে যেভাবে কোনো বীজ মাটি ছাড়া অঙ্কুরিত হতে পারে না, বা কৃষির আধুনিক মাধ্যম ব্যবহার করে একটি বিশেষ ধরনের মাটি প্রস্তুত করা হয় যাতে পানি ধারণ এবং বীজের অঙ্কুর উদ্গম এবং সেটিকে ভালো চারায় পরিণত করার বৈশিষ্ট্য থাকে। বড় বড় আধারে বা পাত্রে বা গামলায় তা রাখা হয়, বড় বড় হলে তা চাষ করা হয়। যাই হোক, এছাড়া বীজ অঙ্কুরিত হতে পারে না। যে কোনো বীজ থেকে সঠিকভাবে লাভবান হওয়ার জন্য সেটিকে অঙ্কুরিত করার যে লক্ষ্য তা অর্জনের জন্য মাটি বা মাটি সদৃশ বা ভূমি সদৃশ পরিবেশ সরবরাহ করা আবশ্যক। এছাড়া বীজ অঙ্কুরিত হলেও স্বল্প সময়ের ভিতর তা শুকিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। অনুরূপভাবে পাপ বা পুণ্য যা কোনো দুর্বলতা বা কোনো ভালো গুণের কারণে সৃষ্টি হয় তা পরিবেশের প্রভাবেই সৃষ্টি হয়ে থাকে। তাই পাপ বা পুণ্যের প্রসার বা বৃদ্ধির ক্ষেত্রে পরিবেশ একটি আবশ্যকীয় বিষয়। পরিবেশের প্রভাব যতক্ষণ পর্যন্ত কোন পাপ বা পণ্যের জন্য বিশেষ ভূমি বা মাটি উপহার না দেবে, প্রোভাইড না করবে, ততক্ষণ পর্যন্ত সেই পাপ বা পুণ্য বাড়তে পারে না বা উন্নতি করতে পারে না। কিন্তু পরিবেশও দু ধরনের হয়ে থাকে। একই প্রকার পরিবেশ সবার উপর একই ধরনের প্রভাব বিস্তার করবে এটি আবশ্যক নয়। এক ধরনের পরিবেশ শুধু ব্যক্তিকে প্রভাবিত করে, আর জাতিগত ভাবে বা সমষ্টিগত ভাবে সবাইকে তা প্রভাবিত করে না বা সবার উপরের প্রভাব পড়ে না। উদাহরণস্বরূপ সেই ভূমিকে নিন যাতে বিশেষ ধরনের ফসল উৎপন্ন বা উদ্গত হওয়া সম্ভব। দৃষ্টান্তস্বরূপ হযরত মুসলিহ মাউদ বলেন, জাফরান বা কুমকুম কে নিন যা ভারতে উৎপন্ন হয়। পুরো ভারতে কিন্তু এটি উৎপন্ন হয় না, বরং কাশ্মীরে তা উৎপন্ন হয়। আর সেখানে একটা বিশেষ অঞ্চল রয়েছে যেখানে বিশেষ ধরনের জাফরান, উন্নত মানের জাফরান উৎপন্ন এবং উদ্গত হয়ে থাকে। পাকিস্তানি কৃষকরাও জানে, বরং যারা ধান বা চাউলের ব্যবসা করে এমন অনেক মানুষ জানে যে সুগন্ধিযুক্ত চাউল বা ধান যেমন কালার অঞ্চলে হয়ে থাকে তা পাকিস্তানের অন্য কোন অঞ্চলে হয় না। কৃষি বিশেষজ্ঞরা সে ধরনের সুগন্ধি সৃষ্টির অনেক চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি। যাই হোক, বিশেষ ধরনের বীজের জন্য বিশেষ পরিস্থিতি আল্লাহ তাআলা প্রকৃতির নিয়মের মাঝে সৃষ্টি করেছেন বা নির্ধারণ করেছেন, এছাড়া সেই বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষত্ব সৃষ্টি হয় না। এরপর ভূমির প্রভাব বা ঋতুর প্রভাব রয়েছে, সবকিছুই প্রভাব বিস্তার করে। পক্ষান্তরে কিছু ফসল এমনও আছে যেমন গম বা বিশেষ ধরনের বাগান, কোন দেশের সকল অঞ্চলে তা হয়ে থাকে। উৎপাদনের ক্ষেত্রে কম বা বেশি হলেও হতে পারে, কিন্তু অবশ্যই উৎপন্ন হয়। অনুরূপভাবে পাপ এবং পুণ্য কোন কোন অবস্থার প্রভাবে জাতিগত রূপ নেয় আর পুরো জাতির উন্নতি বা পতনের কারণ হয়। ব্যক্তির পাপ ব্যক্তিগত প্রচেষ্টায় দূরীভূত হতে পারে, যদি চেষ্টা করে শুধু পাপই দূরীভূত হবে না, বরং ব্যক্তিগত গুণাবলীও তার মাঝে সৃষ্টি হতে পারে। কিন্তু জাতিগত প্রভাবের অধীনে যে সকল পাপ এবং পুণ্য সামনে আসে, এর জন্য কোন এক ব্যক্তি বা একক ব্যক্তির চেষ্টা কার্যকরী হতে পারে না, কেননা ব্যক্তি হল সমষ্টির অংশ। সমষ্টির মাঝে যেই ত্রুটি থাকবে তা ব্যক্তির প্রচেষ্টায় দূরীভূত হতে পারে না, কিন্তু সমষ্টির মাঝে যদি কোনো ত্রুটি থাকে ব্যক্তিও এর ফলে প্রভাবিত হয়। যদি কোনো অঞ্চলে পরিবেশই দূষিত হয় তাহলে সেই পরিবেশের ফলশ্রুতিতে সেখানে বসবাসকারী সবাই প্রভাবিত হবে। দৃষ্টান্তস্বরূপ যদি আমরা মানব দেহের কথা ভাবি, কোনো ব্যক্তি বিষ খেলে এটি হতে পারে না যে সেই বিষ হাত পা মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করবে না। তা পুরো দেহকে প্রভাবিত করবে। অনুরূপভাবে আমাদের খাদ্য রয়েছে, আমরা মাংস ফল ফলাদি এক কথায় বিভিন্ন জিনিস আমরা খেয়ে থাকি, এগুলোর দ্বারা দেহের প্রতিটি অঙ্গ লাভবান হবে বা হয়ে থাকে, কেননা এই সকল অঙ্গ প্রত্যঙ্গ মোট দেহের অংশ, পুরো দেহের অংশ, তাই বিষ থেকেও তা অংশ পায় এবং ভালো খাবার থেকেও লাভবান হয়। অনুরূপভাবে যেই পাপ বা পুণ্য জাতিগত ভাবে সৃষ্টি হবে তা পুরো জাতিকে প্রভাবিত করবে, তাই জাতিগত যে সমস্ত পাপ এবং পুণ্য রয়েছে দেহের কোন বিশেষ অংশ বা কোন ব্যক্তি এর মোকাবেলা করতে পারবে না, বা কোন বিশেষ ব্যক্তির সংশোধনের ফলশ্রুতিতে জাতিগত সংশোধন হয়ে যাবে না, আর এভাবে পাপ দূরীভূত করা যায় না, আর পুণ্যেরও প্রসার এভাবে সম্ভব নয়, কেননা সমষ্টির প্রভাব একক ব্যক্তির উপর বা বিশেষ অঙ্গের উপর অবশ্যই পড়ে থাকে। তো এটাই হলো রীতি, যদি সমষ্টি উপকৃত হয় তাহলে ব্যক্তিও উপকৃত হবে, আর সমষ্টি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে একক অঙ্গ বা ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হবে। তাই ব্যক্তির পাপ বা গুনাহ নির্ণয় করে চিকিৎসার মাধ্যমে দূরীভূত করার চেষ্টা করা যেতে পারে, আর কারো মাঝে যদি ব্যক্তিগতভাবে সচেতনতা সৃষ্টি হয় তাহলে সে চেষ্টা করে নিজের পাপ দূরীভূত করতে পারে। কিন্তু জাতিগত দুর্বলতা বা পাপ দূরীভূত করার জন্য পুরো জাতিকে ভাবতে হয়। জাতিগত ভাবে যদি পাপ দূরীভূত করার জন্য সোচ্চার না হয়, চেষ্টা না করে, বা জাতি হিসেবে চিকিৎসার জন্য যদি প্রস্তুত না থাকে, তাহলে জাতিগতভাবে সেই পাপ বা সেই ত্রুটি বিচ্যুতি বা সেই ব্যাধি তাদের মাঝে সৃষ্টি হয়, আর একটি সময় এমন আসে যখন তা জাতির ধ্বংসের কারণ হয়ে থাকে। তাই যেখানে আমাদের সবার উচিত নিজের অভ্যন্তরীণ দুর্বলতার উপর দৃষ্টি রাখা, সেখানে জাতিগতভাবেও আমাদেরকে দুর্বলতার প্রতি সজাগ দৃষ্টি রাখা উচিত এবং সেগুলোকে চিহ্নিত করা উচিত, আর জাতিগতভাবে এর চিকিৎসা এবং সুরাহা করা উচিত। আর এই সুরাহা এবং চিকিৎসার ক্ষেত্রে প্রত্যেকের নিজ নিজ ভূমিকা রাখা উচিত, কেননা সমষ্টিগত বা সম্মিলিত চেষ্টা ছাড়া, সম্মিলিত চিকিৎসা ছাড়া আমরা কখনো সফল হতে পারি না। জাগতিক নিয়মকেও যদি দেখেন, আপনারা দেখবেন যে প্রাকৃতিক দুর্যোগের সময়, যেমন বন্যার সময় কোন কৃষক বাঁধ বেঁধে নিজের ভূমিকে বন্যা থেকে রক্ষা করতে পারে না, বাঁধ বাঁধা এর জন্য পরিকল্পনা হাতে নেয়া, এটি সরকারের কাজ, সরকারের পক্ষ থেকে সম্মিলিত প্রচেষ্টা হাতে নেওয়া হয়ে থাকে। সরকার ব্যক্তির সমষ্টির নাম, যেখানে সরকারই অকর্মণ্য এবং ব্যর্থ সেখানে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়, যেভাবে আমরা পাকিস্তানের সম্প্রতি যে বন্যা এসেছে সেই বন্যার ক্ষেত্রে দেখেছি, আর সবসময় এটি আমরা লক্ষ্য করে থাকি, কিছু প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব, নিঃসন্দেহে প্রাকৃতিক দুর্যোগ এমন তা যখন দেখা দেয় এড়ানো কঠিন, কিন্তু কিছু দুর্যোগ এমন আছে যার ক্ষতি এড়ানো যেতে পারে, কিছু দুর্যোগ দেখা দেওয়ার পূর্বে সেগুলো সম্পর্কে সতর্ক করার ব্যবস্থা থাকে, কিন্তু মানুষ ঔদাসীন্যের কারণে মনোযোগ দেয় না এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, সরকার বা জাতির মাঝে যদি দায়িত্ববোধের চেতনা না থাকে তাহলে ক্ষয়ক্ষতি বহুগুণ বেড়ে যায় এবং এটি আমরা সচরাচর পৃথিবীতে লক্ষ্য করি। তাই সংশোধনের জন্য জাতিগত সচেতনতা আবশ্যক। আহমদিয়া মুসলিম জামাতের প্রেক্ষাপটে এ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে হযরত মুসলিম এই জাতিগত ব্যাধি প্রতি কিভাবে দৃষ্টি দেওয়া উচিত আর কিভাবে ভাবা উচিত সেই সম্পর্কে বলেন, জামাত যদি এগুলো সম্পর্কে কোন দৃষ্টিকোণ থেকে ভাবে এবং এর চিকিৎসা সুরাহা করে তাহলে লাভবান হতে পারে। এর বিভিন্ন মাধ্যম রয়েছে, কারণ এই মাধ্যমগুলো জাতিগত ব্যাধিকে নির্ণয় করতে পারে আর এগুলো যদি নির্ণীত হয় তবেই চিকিৎসা সম্ভব। প্রথম মাধ্যম হল সেসব শিক্ষামালা যা কোনো জাতিতে জারি বা চলমান থাকে, বিদ্যমান থাকে এবং যা মেনে চলা প্রত্যেক ব্যক্তি নিজের জন্য আবশ্যক মনে করে। আর সেগুলো যদি পাপ হয়ে থাকে বা ক্ষতিকর হয়ে থাকে বা এই শিক্ষার যদি কুফল দেখা দিতে পারে যেভাবে কোনো কোনো ধর্মে দেখা যায়, তাহলে সে শিক্ষার ফলে তাদের মাঝে পাপের জন্ম হয় বা বিদাত মাথা চাড়ালে বা বিদাতের কারণে পাপ সামনে আসে। যদি কোন ধর্মের বিশ্বাস এবং কথা ভ্রান্ত হয়ে থাকে তাহলে সে ধর্মের মান্যকারী প্রত্যেক ব্যক্তি প্রভাবিত হবে আর সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও এর ফলশ্রুতিতে ফলাফল যা সামনে আসবে তা ক্ষতিকর শুধু ধর্মীয় জীবনে নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও এর কুফল সামনে আসবে। কিন্তু আমরা যারা মুসলমান কোরআনকে আল্লাহর বাণী বা আল্লাহ তাআলার উক্তি মনে করি আর একথায় বিশ্বাস রাখি যে শিক্ষায় কোনো ত্রুটি নেই, এর কোন ক্ষতিকর দিক সামনে আসতেই পারে না বা এর ফলে কোন পাপের জন্ম হওয়া অসম্ভব। শিক্ষা যেহেতু ত্রুটিমুক্ত তাই অশুভ ফলাফল প্রকাশ পেতেই পারে না। তাই মুসলমানরা ধরে নিয়েছে যে তাদের মাঝে এখন পাপ সৃষ্টি হতে পারে না। কিন্তু প্রশ্ন হল, সব মুসলমান কি পাপ মুক্ত বা দুর্বলতা মুক্ত? আমরা যদি আমাদের পরিবেশের উপর দৃষ্টিপাত করি, মুসলমানদের সার্বিক অবস্থা লক্ষ্য করি, তাহলে বোঝা যায় যে তাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী পাপে নিমজ্জিত। তাই আমাদেরকে এটি নিয়ে ভাবা উচিত যে কোরআনে তো কোনো ত্রুটি নেই, আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে ঘোষণা করেছেন যে এতে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি বা কোনো দুর্বলতা নেই, এটি কামেল সম্পূর্ণ এবং পারফেক্ট শরীয়ত। যদি কোরআন শরীফের অগণিত ভবিষ্যৎবাণী ও কথা পূর্ণ হয়ে থাকে আর আমরা দেখছি যে তা পূর্ণ হচ্ছে, তাহলে খোদার এই ঘোষণাও অবশ্যই সত্য যে কোরআনী শিক্ষা সকল ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে, এটি পারফেক্ট এবং সম্পূর্ণ শিক্ষা। তাই আমরা এই কথাকে অবশ্যই সত্য মনে করি। এখন প্রশ্ন হল, সমস্যা বা ঘাটতি কোথায়? এর উত্তর এটি হওয়া উচিত যে এটি বোঝার ভুল, এটি মেনে চলার ক্ষেত্রে কোন ত্রুটি রয়েছে। অতএব কোরআনে যদি কোন ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা না থাকে তাহলে নিশ্চয় আমাদের বোঝা বা আমাদের আমলে বা কর্মে কোনো ভ্রান্তি রয়েছে আর অবশ্যই কোরআনে কোন প্রকার ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা নেই। কোনো ঘাটতি নেই। আর এই বোঝার ভুলের কারণে জাতি ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হয়েছে। এ সকল ভুল ভ্রান্তি জাতির অতীত আলেমদের কোরআনের শিক্ষাকে ভুল বোঝার কারণে হতে পারে বা বর্তমান আলেমদের কোরআন ভুল বোঝার কারণে মাথাচাড়া দিয়েছে। যাই হোক, ফলাফল স্পষ্ট যা আমরা আমাদের চোখের সামনে। এখন আলেম বা মুফাসসির নিজেদের দৃষ্টিভঙ্গি রাখে বা তাদের দৃষ্টিভঙ্গি যাই রয়েছে, এগুলো ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত আইডিওলজি। কিন্তু জাতি একথা বলে না যে এটি আলেমের ব্যক্তিগত অভিমত। জাতি বরং আলেমের দিকে চেয়ে থাকে, তাই তাদের অনুকরণকারীরা ভুল দৃষ্টিভঙ্গির কারণে বা কোরআনের তাফসির না বোঝার কারণে শিক্ষা উন্নত হওয়া সত্ত্বেও লাভবান হতে পারেনি, বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই কারণে জাতির মাঝে বিভিন্ন পাপ মাথাচাড়া দিয়েছে। কিছু ভ্রান্ত দৃষ্টিভঙ্গি তাদের জীবন অনুপ্রবেশ করেছে, যার ইসলামী শিক্ষার সাথে দূরতম সম্পর্ক নেই। পরিবেশের প্রভাব পড়েছে তাদের উপর, অন্যান্য ধর্মের প্রভাব পড়েছে, বিভিন্ন সমাজ এবং সংস্কৃতির প্রভাব পড়েছে, ভুলবশত যাকে ধর্মের অংশ জ্ঞান করা হয়েছে। যাই হোক, দুর্বলতা বা ত্রুটি বিচ্যুতি বা রোগ ব্যাধি সৃষ্টি হয়েছে। খোদার অনুগ্রহ যে আমরা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের জামাতভুক্ত। আর এই সকল পুরনো হাদিস বা রওয়ায়েত বা প্রজ্ঞাশূন্য হাদিস রওয়ায়েত বা তাফসীরের আমাদের উপর কোন প্রভাব পড়তে পারে না আর পড়া উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা 100% নিরাপদ নই। আর এর কারণ হল বিভিন্ন ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষ জামাতভুক্ত হয়, যারা অনেক সময় অনেক বিষয়ে সন্দেহের শিকার হয় বা মনে করে যে এই কথা যদি এইভাবে ব্যাখ্যা করা হয় তাহলে কোনো অসুবিধা নেই। অনেক সময় অনেক নবাগত আলেম নিজেদের ধ্যান ধারণার বশবর্তী হয়ে তাফসীর করে বসে, যদিও তাফসীর করা নিষিদ্ধ নয়, তাফসীর হওয়া উচিত, কিন্তু তাফসীরের কিছু নীতিও আছে। যাই হোক, এই ভুলের কারণে একটা ভ্রান্ত দৃষ্টিভঙ্গির উন্মেষ ঘটতে পারে, তাই এই বিপত্তি এড়ানোর জন্য আলেমদের খেলাফত এবং জামাতি ব্যবস্থাপনার অধীনে দৃষ্টিভঙ্গি প্রকাশ করা উচিত। যাই হোক, নিঃসন্দেহে আমরা মোটের উপর আল্লাহ তাআলার ফজলে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত, কিন্তু নিজেদেরকে ভুল ভ্রান্তি মুক্ত রাখার স্থায়ীভাবে প্রয়োজন রয়েছে। আর এর রীতি হল ও আহমদীদের ভুল ভ্রান্তির উপর আমাদের সবসময় দৃষ্টি রাখা। দৃষ্টি রাখলেই আমরা এই সকল ভুল ভ্রান্তি যাতে আমাদের মাঝে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নিতে পারি, আর জাতিগত ত্রুটি বা দুর্বলতা এড়াতে পারি। এছাড়া আমাদেরকে এ বিষয় নিয়েও ভাবা উচিত যে আমাদের পরিবেশে চতুর্পাশে যে সমস্ত ধর্মাবলী রয়েছে বা যে ধরনের মানুষই বসবাস করুক না কেন, যে ধর্মের সাথেই তাদের সম্পর্ক হোক বা না হোক, কোন ধর্মে বিশ্বাস থাকুক বা না থাকুক, তাদের আস্তিক হোক বা তারা নাস্তিক, আমাদের দৃষ্টি রাখতে হবে যে তাদের মাঝে কোন কোন জাতিগত দুর্বলতা বা ত্রুটি বিচ্যুতি রয়েছে। এই কাজের গণ্ডিকে পার্শ্ববর্তী দেশের জাতিগত যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো পর্যন্ত সম্প্রসারিত করা উচিত। বরং এখন পৃথিবী এত ছোট হয়ে গেছে যে সারা পৃথিবীতে বসবাসকারী মানুষ পরস্পরের প্রতিবেশীর মতো হয়ে গেছে বা প্রতিবেশীর মর্যাদা রাখে। অর্থাৎ এখন দূরত্ব বলতে আর কিছু নেই, দূরত্ব ঘুচে গেছে আর প্রচার মাধ্যম সেই দূরত্বকে উঠিয়ে দিয়েছে। তাদের ত্রুটি বিচ্যুতি বা তাদের গুণাবলী স্পষ্টভাবে আমাদের চোখে পড়ে। আর প্রতিবেশী দেশের প্রভাব প্রতিবেশী দেশের উপর পড়ে থাকে। বাচ্চারা যে সকল পরিবেশে জীবন যাপন করে সেই পরিবেশের বা প্রতিবেশীর প্রভাব বাচ্চাদের উপর পড়ে। পিতামাতা ছেলে মেয়েকে শিখালেও যেখানেই দুর্বলতা থাকে সেখানেও সত্ত্বেও পরিবেশের ক্ষতিকর প্রভাব পড়ে থাকে। এছাড়া ছেলেমেয়েরা বেশিরভাগ সময় স্কুলে বা অন্যান্য বন্ধুদের সাথে খেলার মাঝে কাটিয়ে থাকে বা ঘরে আজকের যুগে এমন বন্ধু রয়েছে যারা টেলিভিশনের মাধ্যমে ঘরে প্রবেশ করেছে, যারা বড়দের উপর বা বাচ্চাদের উপর একইভাবে প্রভাব ফেলে। এর ফলে ছেলেমেয়েরা পিতামাতার কথা মানতে চায় না আর পিতামাতা নিজেরাও ছেলেমেয়েদের সাথে দূরত্ব বাড়িয়ে চলেছেন নিজেদের ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে। আর অনেকে এমনও আছেন যারা ঘরে স্বয়ং এগুলোর মাধ্যমে অর্থাৎ টেলিভিশন ইত্যাদির মাধ্যমে নিজেদের পরিবেশকে কলুষিত করছেন। আর এর আবশ্যকীয় ফলাফল যা প্রকাশ পায় এবং পাচ্ছে তা হল পিতামাতা সন্তানদের উপর জুলুম এবং অত্যাচার আরম্ভ করে আর ছেলেমেয়েরা পিতামাতার সম্মান করে না আর বলে যে পরিবেশে এভাবেই আমাদের থাকতে হবে, এখানে যদি এসে থাকো এভাবেই জীবন কাটিয়ে দিতে হবে। আর তখন এগুলো আর ব্যক্তিগত দুর্বলতা থাকে না বরং জাতিগত দুর্বলতা এবং পাপে তা পর্যবসিত হয়, ঘর ধ্বংস হতে থাকে, পিতামাতা সন্তান সন্ততিকে আধ্যাত্মিকভাবে হত্যা করে আর দৈহিকভাবেও। পাশ্চাত্যের সমাজ ব্যবস্থার স্বাধীনতার নামে ধ্বংসের দিকে তো এগিয়ে চলেছেই আর এটি জাতিগত পাপ। কিন্তু কিছু আহমদীয় এর গ্রাসে পরিণত হচ্ছে। এটি জাতিগত পাপে পর্যবসিত হয়ে ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার পূর্বেই আর হযরত মসীহ আলাইহিসসালামকে মানার পর আমাদের পুনরায় অজ্ঞতায় ফিরে না গিয়ে জাতিগতভাবে এ সকল পাপ থেকে মুক্ত থাকার জন্য প্রচেষ্টাকে বেগবান করতে হবে। তাই জামাতে আহমদিয়ার ব্যবস্থাপনার সকল অংশকে এই সকল বিষয় নিয়ে ভাবার জন্য সম্মিলিতভাবে বসা উচিত, পরিকল্পনা হাতে নেওয়া উচিত, এখন থেকে এটিকে নির্মূল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা না করুন পাছে জাতি হিসেবে বা জাতিগত পর্যায়ে পাশ্চাত্যের রোগব্যাধি আমাদের মাঝে অনুপ্রবেশ না করে বসে। আমরা এই পৃথিবীর চিকিৎসার গুরু দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছি। আমরা এই অঙ্গীকার করেছি, এই ঘোষণা করেছি যে আমরা পৃথিবীর চিকিৎসা করব, পৃথিবীর সংশোধন করব। চিকিৎসকই যদি রোগাক্রান্ত হয়ে যায়, এই পৃথিবী থেকে ব্যক্তিগত এবং জাতিগত রোগ ব্যাধি কে দূর করবে? আর এই কথাও সামনে রাখা হচ্ছে যে কোন জাতিতে বিশেষ অবস্থা ব্যবস্থার কারণে কিছু পুণ্যেরও বা নেকিরও জন্ম হতে পারে, আর কিছু দুর্বলতা ও মাথা চারা দিতে পারে। এ দৃষ্টান্ত হযরত মুসলিম এটি দিয়েছেন যে আমাদের জামাত আল্লাহ তাআলার বিশেষ কৃপায় সর্বত্র প্রসার লাভ করেছে, আর আল্লাহ তাআলা দূর দূরান্তের মানুষের মন জয় করছেন। এখন ব্যাপক প্রাচুর্য আল্লাহ তাআলার ফজলে লাভ হয়েছে। একই সাথে আমাদের জামাতের বিশ্বাস এটিও যে কখনো ও আহমদীদের পিছনে নামাজ পড়া উচিত নয়, কেননা গায়ের আহমদী ইমাম সেই ইমামকে মানেনি যাকে আল্লাহ তাআলা যুগের ইমাম হিসেবে পাঠিয়েছেন। শুধু অস্বীকারই করেনি, বরং অত্যন্ত নোংরা ভাষা তারা ব্যবহার করে তাঁর বিরুদ্ধে। সুতরাং আমরা খোদার মনোনীত ইমামের উপর মানুষের নিযুক্ত ইমামকে প্রাধান্য দিতে পারি না, তাই আমরা তাদের পিছনে নামাজ পড়ি না। এখন আল্লাহ তাআলার ফজলে সচরাচর জামাতের কেন্দ্র রয়েছে আর মসজিদও, যেখানে আহমদীরা বা জামাত নামাজ পড়তে পারে বা পড়ে। কিন্তু কিছু অঞ্চল এখন পর্যন্ত এমনও আছে যেখানে দু একটি আহমদি পরিবার বসবাস করে, তাই তারা নিজেদের ঘরে নামাজ পড়ে, সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে নামাজ পড়ার পরিবর্তে সবাই ব্যক্তিগত নামাজ পড়ে। এদিকে আমি পূর্বেও দৃষ্টি আকর্ষণ করেছি যে ঘরেও যদি বা জামাত নামাজ পড়ে তাহলে কোনো অসুবিধা নেই, বা অনেকে ব্যস্ততার অজুহাতে পৃথক নামাজ পড়ে নেয়, অনেকেই কাজের ব্যস্ততার কারণে নামাজ জমা করে
নেয়।
তো এসব কারণগুলোর জন্য দায়ী হলো মসজিদ যাওয়ার প্রতি মনোযোগ নেই বা কাছে মসজিদ নেই, পাশে যে গায়ের আহমদের মসজিদ আছে সেই সকল সেই মসজিদে যাওয়ার আমাদের অনুমতি নেই, বা আরো কিছু কারণ থাকতে পারে যার ফলশ্রুতিতে নামাজ তো অবশ্যই পড়ে কিন্তু ঘরে পড়ে, বা জামাত নামাজের প্রতি মোটের উপর মনোযোগ নেই, বা নামাজ জমা করার প্রতি আকর্ষণ বেশি বা ঝোঁক বেশি, মনোযোগ আকর্ষণ করার সত্ত্বেও বারবার নসিহত করার সত্ত্বেও জামাতবদ্ধ ভাবে নামাজ পড়ার প্রতি একটা বিরাট শ্রেণীর কোনো আগ্রহ বা উৎসাহ দেখা যায় না, যেন এটি জাতিগত ব্যাধিতে পরিণত হচ্ছে, তাই এর যথাযথ চিকিৎসার একান্ত প্রয়োজন রয়েছে। এটি ব্যক্তিগত কোনো ব্যাধি নয় যে অমুক ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসেনি। যেভাবে মনোযোগহীনতার বা মনোযোগ শূন্যতার বহির প্রকাশ ঘটছে, এর ফলে সেখানে এটি জাতিগত ব্যাধি এবং দুর্বলতায় পর্যবসিত হচ্ছে। পরিস্থিতির কারণে বা সুযোগ সুবিধা বা জামাত নামাজের গুরুত্বকে খাটো করে দেখাচ্ছে, নিঃসন্দেহে আহমদীরা ঘরে নামাজ পড়ে, আর তাদের মাঝে এমনও আছে, অনেকেই এমন আছে যারা বিগলিত চিত্তে আকুতি মিনতির সাথে নামাজ পড়ে, যেখানে অন্যান্য মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হয়তো এমন মনোযোগ সহকারে নামাজ পড়ে না, কিন্তু তা সত্ত্বেও বাহ্যিকতার খাতিরে হলেও তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, যারা নামাজ পড়ে থাকে। আর এখন গায়ের আহমদীদের ভেতর মসজিদে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে, পাকিস্তান থেকে এই সংবাদ আসে। এখানে এই কথা জানা নেই যে নামাজ তারা মনোযোগ সহকারে পড়ে কিনা, কিন্তু অবশ্যই মসজিদে যায় আর সেখানে আমাদের জামাতের বিরুদ্ধে ভ্রান্ত এবং আজেবাজে কথা আমাদের বিরুদ্ধে শুনে থাকে, আর এই কারণে তাদের হৃদয়ে ঘৃণাও দাঁড়া পাচ্ছে আমাদের বিরুদ্ধে। তো পাপ অবশ্যই তাদের মাঝে সৃষ্টি হচ্ছে, কিন্তু একটা বিষয় সত্য যে তারা মসজিদে যায়। আমরা যদি মসজিদে যাই পাপ দূরীভূত করার জন্য গিয়ে থাকি, তা আমাদের মসজিদে যাওয়া এবং তাদের যাওয়ার মাঝে অনেক পার্থক্য আছে, কিন্তু তাদের মসজিদে যাওয়ার প্রতি মনোযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে এখনো অনেক ঘাটতি আছে, তাই এদিকে আমাদের মনোযোগ দিতে হবে যে মসজিদ তো সত্যিকার মোমেনেরাই আবাদ করে থাকে, আর সত্যিকার মোমেন তারা যারা যোগ ইমামকে মেনেছে। তারা নয় যারা ইবাদতের নামে ফিতনা এবং নৈরাজ্য সৃষ্টি করে, জাতিগত ভাবে মসজিদে গিয়ে নামাজ না পড়া বা নামাজ জমা করার ব্যাধি আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা এবং সম্ভাবনা তখন বেড়ে যায় যখন আমরা এটি দেখি যে শিশু কিশোরদের হৃদয়ে এর গুরুত্ব ক্রমশ হারিয়ে যাচ্ছে। অনেক ছেলে মেয়ে পিতামাতার অবস্থা দেখে যে দিবারাত্র তিন বেলার নামাজই পড়তে হয়, যখন বলা হয় যে না পাঁচ বেলার নামাজ পড়তে হয়, তারা বলে যে না আমরা আমাদের পিতা মাতাকে তিন বেলার নামাজ পড়তে দেখেছি। তাই এই সম্পর্কে সর্বত্র ভাবা এবং পরিকল্পনার প্রয়োজন রয়েছে, নতুবা ভবিষ্যৎ প্রজন্মে এটি জাতিগত ব্যাধিতে পর্যবসিত হবে। পরিবেশের উপর দৃষ্টিপাত করে আমি যেভাবে বলেছি যে আমাদেরকে ব্যাপকতর পরিকল্পনা হাতে নিতে হবে। আজকে পৃথিবীর অবস্থা হল খোদা এবং ধর্ম থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। যদি আমরা পুরো সচেতনতার সাথে চেষ্টা না করি, পদক্ষেপ না নেই, তাহলে বিভিন্ন প্রকার ব্যাধি আমাদের মাঝে অনুপ্রবেশ করবে। একটি ব্যাধির পর দ্বিতীয় ব্যাধি দেখা দেবে, ধর্মের শুধু নাম থেকে যাবে আর সত্যিকার প্রাণ থাকবে না। যদি কোনো অঞ্চলে কোন মহামারী দেখা দেয় বা কোন রোগ দেখা দেয়, আমরা তাৎক্ষণিকভাবে উৎকণ্ঠিত হয়ে যাই আর পূর্ব প্রস্তুতি অংশ হিসাবে সাবধানতামূলক পদক্ষেপ নেই। একইভাবে আধ্যাত্মিক রোগের আশঙ্কা দূরীভূত করার জন্য আমাদের কতটা সচেতন হওয়া উচিত। এই সমাজে বসবাস করে বরং আমি যেভাবে বলেছি যে এখন সারা পৃথিবী প্রায় এক দেশে পরিণত হয়েছে, পাপ এবং পুণ্যের সংক্রমক ব্যাধি দূরীভূত করার জন্য এমন পরিস্থিতিতে আরো বেশি সচেতনতার সাথে চেষ্টা করা উচিত। যারা আত্মরক্ষার পূর্ব প্রস্তুতি নিয়ে থাকে, চিকিৎসা করিয়ে থাকে, আত্মরক্ষার নিমিত্তে টিকা নিয়ে থাকে, তারা অন্যদের তুলনায় বাহ্যিক রোগ ব্যাধি থেকে বেশি নিরাপদ থাকে। তাই আধ্যাত্মিক ব্যাধি থেকে মুক্ত থাকার জন্য আমি যেভাবে বলেছি সকল পর্যায়ে জাতিগত চেতনা নিয়ে আত্মরক্ষামূলক পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত, সে সকল ভ্রান্ত বিশ্বাস এবং কর্মের বিকৃতির কারণে যা আলেমেরা সৃষ্টি করেছে। মুসলমানদের একটা বিরাট অংশ শিক্ষা উৎকর্ষ হওয়া সত্ত্বেও ভ্রষ্টতায় নিপতিত। এখন আমাদেরকে আমাদের সংশোধনের পর ভ্রষ্টতা থেকে বাঁচার জন্য অনেক বেশি চেষ্টা করা উচিত। আমি কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরেছি। আমাদের ভাবা উচিত যে অন্যান্য মুসলমানদের মাঝে কোন কোন স্থলে রোগব্যাধি দেখা দিয়েছে এবং তারা পদভ্রষ্ট হয়েছে, আমরা কিভাবে তা এড়িয়ে চলতে পারি। হযরত মুসলিম ইসলামকে গ্রহণের পর তার শিক্ষা সম্পর্কে অবহিত থাকা এবং এর উপর আমল করা একান্ত আবশ্যক। পরিবর্তিত সামাজিক বাস্তবতায় নিজেদের সমাজের স্রোতে গা ভাসিয়ে দিলে চলবে না, বরং অবস্থাকে আমাদের অবস্থা সম্মত করা আবশ্যক, খেলাফতের সাথে সম্পর্ক দৃঢ় করা আবশ্যক। এ যুগে আল্লাহ তাআলা আমাদেরকে এমটিএ এবং জামাতের ওয়েবসাইট দিয়েছেন, সেগুলোর সাথে সম্পৃক্ত থাকা একান্ত আবশ্যক, আজেবাজে জিনিস দেখার পরিবর্তে। এর মাধ্যমে সত্যিকার কুরআনি শিক্ষা এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান এবং তত্ত্ব সমৃদ্ধ বিষয় সম্পর্কে আমরা অবগত হতে পারি, এগুলোর মাধ্যমেই প্রকৃত শিক্ষা আমরা পাই। তাই আমাদের এর সাথে সম্পৃক্ত থাকা আবশ্যক। একথা স্মরণ রাখা উচিত যে মুসলমানদের বা মুসলমানরা কোরআনের মতো গ্রন্থ পেয়েছে, যেভাবে পূর্বেই বলেছে, কিন্তু তা সত্ত্বেও তাদের মাঝে এমন ভুল ভ্রান্তি জন্ম নিয়েছে যার ফলশ্রুতিতে বিশেষ রোগ দেখা দেয়া আবশ্যক ছিল। সবচেয়ে বড় কথা যা তাদের মাঝে জাতিগত ব্যাধি সৃষ্টি করার কারণ হয়েছে তা হল মুসলমানদের এই দৃঢ় বিশ্বাস যে কোরআন একটি সম্পূর্ণ গ্রন্থ, এতে সব কথা উল্লেখ রয়েছে আর শুরু থেকে শেষ পর্যন্ত এটি মানুষের জন্য মূর্তিমান হেদায়েত। বাহ্যত এই কথাগুলো শুনে এটি মনে হয় যে কোরআনের যে সৌন্দর্য, এই যে বৈশিষ্ট্য, এটিকে একটা ত্রুটি বা দুর্বলতা হিসাবে তুলে ধরা হচ্ছে, কেননা কোরআন থাকা সত্ত্বেও মুসলমানদের উপর ক্ষতিকর প্রভাব পড়েছে। সত্যিকার অর্থে যদি গভীর দৃষ্টিকোণ থেকে ভাবা হয় তাহলে আমাদের সামনে স্পষ্ট হয় যে এগুলো কোরআনের সৌন্দর্য, কিন্তু এটিকে ভুল বুঝার কারণে, কোরআন শিক্ষাকে ভুল বোঝার কারণে মুসলমানদের মাঝে অনেক বড় ব্যাধি দেখা দিয়েছে। এতে সন্দেহ নেই, আদৌ কোনো সন্দেহ নেই যে কোরআন এক উৎকর্ষ গ্রন্থ, পারফেক্ট গ্রন্থ, আর এতে কোনো সন্দেহ নেই যেটি কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের জন্য হেদায়েত এবং হেদায়েত নামা, এতে সকল উৎকর্ষ, এটি সকল উৎকর্ষ শিক্ষার সমাহার। কিন্তু এতেও কোনো সন্দেহ নেই যে আল্লাহ তাআলা যিনি মানব মস্তিষ্কের স্রষ্টা, তিনি এটিও জানতেন যে মস্তিষ্কের বৈশিষ্ট্য হল যদি চিন্তা ভাবনার অভ্যাস না থাকে তাহলে এটি মরে যায় আর উন্নতির বৈশিষ্ট্য হারিয়ে যায়। তাই যদিও তিনি কোরআনকে কামেল এবং উৎকর্ষ গ্রন্থ হিসাবে নাজেল করেছেন, কিন্তু তিনি যেই শিক্ষা দিয়েছেন তার একটা অংশ মানুষের চিন্তা ভাবনার জন্য ছেড়ে দিয়েছেন, কিছু নীতি এমন নির্ধারণ করেছেন যা স্পষ্ট আর কিছু এমন কথা বা বিষয়াবলি রয়েছে যা সম্পর্কে ভাবা এবং প্রণিধান করা আবশ্যক যেন মানুষ নিজে সন্ধান করতে পারে, যেন তার মন মস্তিষ্ক অকেজনা হয়ে যায়। তাই কোরআন করিম এমন ভাষায় বা এমন বাক্যে অবতীর্ণ করা হয়েছে যে এগুলো সম্পর্কে ভাবলে, প্রণিধান করলে তত্ত্বজ্ঞান এবং এর গভীরতা সম্পর্কে অবগত হওয়া যায়। নতুবা সবাইকে উপকৃত করা যদি উদ্দেশ্য হতো তাহলে কোরআন এক প্রকাশ্য খোলা বিষয় হতো, কোন ব্যক্তি ভাবুক বা চিন্তা না করুক এই বিষয়গুলি সম্পর্কে সে অবগত হতে পারত। তো এর উদ্দেশ্য হল মানুষের মন মস্তিষ্ক যেন অকেজনা হয়ে যায়, এটি সম্পর্কে চিন্তা বা প্রণিধান না করার কারণে কোথাও তার উন্নতি এবং অগ্রগতি বন্ধনা হয়ে যায়। কিন্তু এটিও স্মরণ রাখা উচিত যে এর কিছু নীতি এবং নীতি নির্ধারিত আছে আর এই যুগে এগুলো দেখানোর জন্য হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আমাদের সামনে অনেক নীতি তুলে ধরেছেন, স্পষ্টভাবে তাফসীর করে তিনি আমাদেরকে তা দেখিয়েছেন, বুঝিয়েছেন, আর এগুলো সামনে রাখা উচিত। এর মাধ্যমে কোরআনের নিত্য নতুন নিগুঢ় তথ্য এবং তথ্য যারা সন্ধান করতে চায় তাদের সন্ধান করা উচিত। অন্যান্য মুসলমানদের মতো শুধু পুরানো তাফসীরের সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি তাহলে তত্ত্বজ্ঞানের পথ উন্মোচিত হবে না যার প্রতি হযরত মসীহ ইসলাম পথের দিশা দিয়েছেন। আজকাল ও আহমদীদের ভিতর যারা বড় মুফাসসির হয়, ডক্টর রয়েছে, আলেমরা রয়েছে, তারাও আমাদের জামাতের বই পুস্তক এবং তাফসির পড়ে দরস্তে, বরং কিছু আলেম এমন আছে যারা রীতিমতো তাফসিরে কবির পড়ে বা পাঠ করে। তাই কোরআন একটি কামেল এবং উৎকর্ষ আর সম্পূর্ণ গ্রন্থ, এতে কোনো সন্দেহ নেই, এতে সবকিছুই রয়েছে। কিন্তু এটি পড়ে যারা ভাবে, চিন্তা করে আর এর শিক্ষা অনুসারে যারা আমল করে, তারাই হেদায়েত পায়। একটি কথা শিখে মনে করা যে হেদায়েত পেয়ে গেছি, এটি যথেষ্ট নয়, বরং প্রতিটি কথা মানা উচিত। জাতিগত এবং ব্যক্তিগত দোষ এবং গুণের কথা এর মাধ্যমে জানা যায়। এই গ্রন্থে আল্লাহ তাআলা আখারিনদের শিক্ষার জন্য, তাদের চিন্তা চেতনাকে ব্যাপকতর করার জন্য আর আলো দেখানোর জন্য আর কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা সিয়ে এক রসুল প্রেরণের কথা ঘোষণা করেছেন। কিন্তু যারা ভাবে না, প্রণিধান করে না, আলেম আখ্যায়িত হয়েও যারা অজ্ঞ এবং খোদার প্রেরিতকে তারা অস্বীকার করে, কোরআনের জ্ঞানের ব্যাপকতা থেকে তারা বঞ্চিত আর অজ্ঞতার মাঝে নিমজ্জিত হয়ে ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা করে, ইসলামের সৌন্দর্য তুলে ধরার পরিবর্তে এটিকে দুর্নাম করার কারণ হচ্ছে। সুতরাং এই সকল মুসলমানদের এমন কর্ম আমাদেরকে যেন এই সম্পর্কে আরো বেশি ভাবা এবং প্রণিধান করা শিখায়, যে আমরা যেন শুধু বাহ্যিকতাকেই সবকিছু মনে না করি, বরং ইসলামী শিক্ষার প্রকৃত প্রাণকে বুঝে সকল পাপকে জাতিগত পাপে রূপান্তরিত হওয়ার পূর্বে যেন দূর করতে পারি, আর সকল পুণ্যকে জাতিগত পুণ্যে রূপান্তরিত করে পুরো জামাতে তা প্রচলিত এবং প্রতিষ্ঠিত করতে পারি। সবসময় যেন আমরা এমন পরিবেশ উপহার দিতে পারি আর এই শিক্ষা যেন পরবর্তী প্রজন্মে সঞ্চালন করতে পারি, যার কল্যাণে পাপের বিস্তার ঘটার পরিবর্তে নেকি এবং পুণ্যের বিস্তার ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজ নামাজের পর আমি দুজনের জানাজা হাজির এবং গায়বানা জানাজা পড়াবো। হাজির জানাজার মধ্য থেকে একটি হলো মোহতরমা রাজিয়া মুসারত খান সাহেবের, যিনি জনাব আব্দুল লতিফ খান সাহেবের হস্তনিবাসী, যিনি সেক্রেটারি খ্রিস্টানতা। 11 ফেব্রুয়ারি 2015 তাঁর ইন্তেকাল হয়। বয়স ছিল 79 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসীহ ইসলামের সাহাবি মোহাম্মদ জহুর খান সাহেবের পুত্রবধূ এবং সুবেদার করমবখ সাহেবের কন্যা ছিলেন। 1962 সালে ইংল্যান্ডে স্থানান্তরিত হন। 1975 সালে 2 বছর হসলোর লাজনার প্রেসিডেন্ট, আর এরপর দীর্ঘকাল হসলোতে লাজনার সেক্রেটারি জিয়াফত হিসাবে খেদমতের তৌফিক পেয়েছেন। অতিথি ছাড়াও জামাতে অনুষ্ঠানের সময় টিম নিয়ে বড় উৎসাহ উদ্দীপনার সাথে অতিথি সেবা করতেন। হসলোতে আহমদী ছেলে মেয়েদের ছাড়াও গায়ের আহমদী ছেলে মেয়েদের নাজেরা পড়ানোর সৌভাগ্য লাভ করেছেন। তিনি সুচরিত্রা অতিথি পরায়ণ, নেক এবং মখলেস মহিলা ছিলেন। খেলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক ছিল। বাচ্চাদের ভালো তরবিয়ত করেছেন। কোনো না কোনোভাবে তাঁর সন্তানরা জামাতের সেবা করার তৌফিক লাভ করছে। স্বামী ছাড়াও তিনি 2 মেয়ে এবং 4 ছেলে স্মৃতিচিহ্ন হিসাবে রেখে গেছেন। তাঁর পুত্র জহির খান সাহেব হসল জামাতের প্রেসিডেন্ট এবং গত কয়েক বছর ধরে জলসাগার সহকারী অফিসার হিসেবে কাজ করছেন। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় জানাজা হবে স্নেহের আমের সিরাজ সাহেবের, যিনি সাউথ মডার্নের শাহেদ মাহমুদ সাহেবের পুত্র। তিনি 2015 সালের 12 ফেব্রুয়ারি 29 বছর বয়সে ক্যান্সারে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুসা ইসলামের সাহাবি হযরত মিস্ত্রি হাসানদিন সাহেব রাজিয়াল্লাহু আনহু, মরহুমের বড় দাদা, এবং হাকিম জালালউদ্দিন সাহেব রাজিয়াল্লাহু আনহু তার পিতার বড় নানা ছিলেন। নিজের জামাতে জামাতের খেদমত ছাড়াও জলসা চালানা নিরাপত্তার ডিউটি বড় উৎসাহ উদ্দীপনার সাথে করতেন। সুচরিত্রবান, মিশুক এবং মুখলেস যুবক ছিলেন। পিতামাতা ছাড়াও স্ত্রী এবং আড়াই বছর বয়স্ক মেয়ে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে গেছেন। মরহুম ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন কষ্টদায়ক রোগের তিনি হাসি মুখে মোকাবেলা করেছেন। রোগের ভয়াবহ প্রকোপের সময় আমার কাছে এসেছেন, যখনই আসতেন মুখে হাসি লেগে থাকত। বড় আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এক যুবক ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, শিওর রহমতের চাদরে তাকে আবৃত করুন, তার স্ত্রী এবং সন্তানকেও শিও নিরাপত্তার বেষ্টন স্থান দিন, ধৈর্য দিন, তার পিতা মাতাকেও ধৈর্য এবং মনোবল দিন। গায়েবানা জানাজায় প্রথমে রয়েছেন জনাব আলহাজ রশিদ আহমদ সাহেব, যিনি আমেরিকার মালওয়াকিতে 7 ফেব্রুয়ারি 2015 ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স ছিল 91 বছর। আমেরিকার সেন্ট লুইসে 1923 সনে জন্মগ্রহণ করেছেন। 1939 সনে ইসলাম আহমদীয়ত গ্রহণ করেন। বয়াতের 2 বছর পর 1949 সনে ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য রাবুয়া চলে যান। সেখানে স্বয়ং হযরত মুসলিহ হেমল রাদিয়াল্লাহু আনহু রেলওয়ে স্টেশনে তাকে স্বাগত জানান। জামে আহমদিয়ায় 5 বছর পড়ালেখা করেছেন। রীতিমতো মোবাল্লে নিযুক্ত হন। পাকিস্তানে অবস্থানকালে উর্দু এবং পাঞ্জাবি ভাষায় দক্ষতা অর্জন করেছেন। আমেরিকা থেকে জামে আহমদিয়ায় ভর্তি হওয়ার সম্মান সর্বপ্রথম তিনি লাভ করেন। এছাড়া রাবুয়ায় 5 বছর অবস্থানকালে হযরত মুসলিহ হেমদ রাদিয়াল্লাহ আনহুর বিশেষ সাহচর্য তিনি লাভ করেন। হুজুর রাদিয়াল্লাহ আনহু জামাতের মোবাল্লেক হাজী ইব্রাহিম খলিল সাহেবের কন্যা জনাব সারা কুচিয়ার সাথে তার বিয়ের ব্যবস্থা করেন। তার ঔরস থেকে তার 3টি সন্তান হয়। এক মেয়ে ইন্তেকাল করেছেন, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে তার প্রথম বিয়ে থেকে, যারা জীবিত আছেন। আমেরিকায় বসবাস করেন। 1955 সনে জামিয়া আহমদিয়ার পড়ালেখা শেষ করার পর আমেরিকায় মোবাল্লেক হিসাবে তাকে পাঠানো হয়। হযরত মুসলিহ হেমদ রাদিয়াল্লাহু আনহু রাবুয়া থেকে তার ফেরত যাত্রার সময় তার পবিত্র হাতে লিখে তাকে নসিহত করেছেন। আর পাগড়ির একটা কুলহা তাকে তোহফা দেন, যাতে হযরত মুসলিহ হেমদ ইসলামের কাপড়ের একটি টুকরা সেলাই করা ছিল, যা শেষ মুহূর্ত পর্যন্ত তার কাছে সুরক্ষিত ছিল। এখন তার সন্তানদের কাছে তা রয়েছে। আহমদিয়া মুসলিম জামাত আমেরিকার সর্বপ্রথম স্থানীয় মোবাল্লেক ছিলেন। আমেরিকার শিকাগো, সেন্ট লুইস এবং অন্যান্য শহরে অনারারি মোবাল্লেক হিসাবে কাজ করা ছাড়াও আমেরিকার আমির হিসাবেও কাজ করার তৌফিক পেয়েছেন। এছাড়া দীর্ঘদিন মালাওয়াকি জামাতের প্রেসিডেন্ট হওয়া ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় পদে খেদমতের সৌভাগ্য লাভ করেছেন। তার দ্বিতীয় বিয়ে হয়েছে সেন্ট লুইসের সাবেক প্রেসিডেন্ট জনাব খালেদ ওসমান সাহেবের কন্যার সাথে, যার ওরসে তার 2 ছেলে এবং 2 মেয়ে রয়েছে। তার তবলিগের উৎসাহ উদ্দীপনা উন্মাদনার পর্যায়ে উপনীত ছিল, কোন সুযোগ হাতছাড়া করতে না তবলিগের। তার মালাওয়াকি জামাতের প্রেসিডেন্ট থাকাকালে আমেরিকান আহমদীদের একটি বড় জামাতের ভিত রচিত হয়। অন্যান্য জামাতের মোকাবেলায় যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ, 1998 সনে হজ করার সৌভাগ্য লাভ করেন। মালাওয়াকিতে আহমদীরা ছাড়াও অন্যান্য ধর্মের লোকদের মাঝেও তিনি জনপ্রিয় ছিলেন। 20 বছর ধরে টেলিভিশনে ইসলাম লাইভ নামে অনুষ্ঠানে আসতেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতের সাপ্তাহিক তবলিগি স্টলে রীতিমতো যেতেন। মৃত্যুর পূর্বে যতক্ষণ তিনি প্রকৃতিস্থ ছিলেন, নার্সদের ও সেবিকাদের তবলিগ করা অব্যাহত রেখেছেন। 1986 সনে শহরের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব উইসকনসিনে সাধারণ মুসলমানদের জন্য একটা বড় সভার আয়োজন করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের যুবকদের সাথেও যোগাযোগ রেখেছেন, রীতিমতো ক্যাম্পাসে বক্তৃতা করতেন, সহস্র সহস্র ছাত্রদেরকে ইসলামের শান্তিপ্রিয় শিক্ষা সম্পর্কে অবহিত করেছেন। মরহুম রীতিমতো বহু স্থানীয় এবং জাতীয় তার সাথে যোগাযোগ রাখতেন। রোববার সাধারণ লোকদের জন্য মিটিং ডাকতেন, যাতে আহমদি বন্ধুরা ছাড়া বিভিন্ন ধর্মের সাথে সম্পর্কযুক্ত অন্যান্য লোকও আসত, যারা তার কথা থেকে উপকৃত হতো। বন্ধুদের অনুরোধে এবং কেন্দ্রের অনুমতি সাপেক্ষে তিনি তার স্মৃতি কথা লিপিবদ্ধ করেন, যাতে হযরত মুসলিহ মাহমুদ রাদিয়াল্লাহু আনহুর বিশেষ সাহচর্যে পাকিস্তানের বিভিন্ন স্থানে সফরে যাওয়া, প্রশ্নোত্তর অধিবেশন অংশগ্রহণ এবং রীতিমতো নোটবুকে বিভিন্ন কথা নোটস করেছেন, আর এটিকে পুস্তক আকারে ছাপার জন্য বেশ কয়েক বছরের পরিশ্রমের পর পুস্তক প্রস্তুত হয়। এখন কেন্দ্রের অনুমতি সাপেক্ষে তা ছাপতে যাচ্ছে। জামাতের মুরব্বী মালিক ফারহান সাহেব লেখেন, নয় মাস পূর্বে মুবাল্লিগ হিসাবে তার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। আমার বয়স কম হওয়া সত্ত্বেও তিনি গভীর ভালোবাসার সাথে আমার সাথে সাক্ষাৎ করেন। এরপর আমি মালাওয়াকি জামাতে কিছু অনুষ্ঠান নিয়ে তার সাথে পরামর্শ করতে চাইলাম। তিনি উর্দুতে আমাকে সম্বোধন করেন যে, মাওলান সাহেব, আপনি খলিফা আবাক্তের প্রতিনিধি, আপনি যা বলবেন আমাদের কাজ হল তার পূর্ণ আনুগত্য করা। তার মাঝে গভীর আনুগত্যের চেতনা এবং প্রেরণা ছিল। শামসার সাহেব লেখেন যে, আমেরিকায় আসার পর আমি তাকে সবসময় হযরত মুসলিহ মাহমুদের কথা শোনাতে দেখেছে। তিনি নিজের জীবনকেও হযরত মুসলিহ মাহমুদের নির্দেশ অনুসারে সাজিয়েছেন। গত জলসা সালানায় তার বক্তৃতার বিষয় ছিল মুসলিহ মাহমুদ সংক্রান্ত স্মৃতিচারণ। এটি বলা অসঙ্গত হবে না যে তিনি সবসময় ইসলাম, আহমদিয়ত এবং খেলাফতের সুরক্ষার জন্য নগ্ন তরবারি স্বরূপ ছিলেন। তিনি সবসময় আহমদিয়তের তবলিগে নিয়োজিত থাকতেন। বৃদ্ধ বয়সেও যখন দেহ খুব দুর্বল এবং ক্ষীণ ছিল, তিনি একাই তবলিগে বের হতেন, আর মিস্টার তবলিগ হিসাবে তার খ্যাতি ছিল। আল্লাহ তাআলার ফজলে সেখানে এক বিশাল জনগোষ্ঠী তার জানাজায় উপস্থিত ছিল। পরবর্তীটিও গায়বানা জানাজা ডেট্রয়ের হাসান আবদুল্লাহ সাহেব, ইনিও আমেরিকান আহমদি। 2015 সনের 30 জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। 1929 সনের 26 নভেম্বর এক খ্রিস্টান ঘরে তাঁর জন্ম হয়। জন্মের পর তার নাম রাখা হয় উইলিয়াম হেনরি। 1970-এর দশকে একজন আহমদি ব্রাদার জনাব ওহাব সাহেব, যিনি তার ক্লাস ফেলো ছিলেন, তার মাধ্যমে ইসলাম আহমদীয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় হাসান আবদুল্লাহ। বহু গুণাবলীর আধার এক নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। কোরআনের প্রতি গভীর ভালোবাসা ছিল, প্রতিদিন তেলাওয়াত করা ছিল। তার রীতি তিনি বলতেন যে, তিনি সূরা কাহাফের প্রথম এবং শেষ 10টি আয়াত সবসময় তেলাওয়াত করতেন। রীতিমতো নামাজে জুমা পড়তেন। সর্বপ্রথম মসজিদে এসে সুলোচিত কণ্ঠে আজান দিতেন। নামাজে জুমার জন্য নামাজের অনেক পূর্বে এসে কোরআন করে তেলাওয়াত করতেন এবং নফল পড়তেন। সুন্দর পরিপাটি পোশাক পরিধান করতেন। একবার অসুস্থ হয়ে যান, হাসপাতাল থেকে সোজা, জুমার সময় ছিল, সোজা মসজিদে আসেন। ঘরে না গিয়ে ডেট্রয়েটের মসজিদে আগুন লেগে গিয়েছিল। দ্বিতীয়বার মসজিদ নির্মাণের সময় অতি নিষ্ঠা বা আন্তরিকতার সাথে বন্ধুদের জন্য জুমার নামাজ পড়ার জন্য ঘর দিয়ে দেন। জামাতের বই পুস্তক গভীর আগ্রহ এবং উৎসাহের সাথে পড়তেন। তিনি সেই সকল লোকদের অন্তর্ভুক্ত ছিলেন যাদের হৃদয়ে সত্যের প্রতি গভীর আকর্ষণ থাকার এই কারণে মসিহ ইসলামের দাবি গ্রহণ এবং মানার তৌফিক পেয়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত বয়াতের অঙ্গীকার উপর প্রতিষ্ঠিত ছিলেন। তাঁর স্ত্রী ইন্তেকাল করেছেন, সন্তান সন্ততের আহমদী নয়। আল্লাহ তালা সব মরহুমের প্রতি মাগফেরত করুন এবং স্বীয় করুণার চাদরে আবৃত রাখুন এবং তাদের পদমর্যাদা উন্নীত করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.